Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ਜਗਨ ਵਿਸ਼ਨਬਾਦ ਪਰਮਹੰਸ ਬ੍ਰਿਜਰਾਤਿਵਦੰਤ ਸਵਾਮੀ ਪ੍ਰਭੁਪਾਦੀ ਸੁਭਨ ਮੰਗਲ ਹਰਿਨਾਮ ਸੰਕੀਰਤਨ ਕੀ ਜੈ ਸ਼੍ਰੀ ਰਾਧ ਮਾਧਵ ਕੀ ਗੌਰ ਪ੍ਰਮਾਨੰਦੇ ਓਮ ਅਗਜਾਨਤ ਮਿਰੰਧਸ੍ਯ ਜਾਨੰਜਨ ਸਲਾਖਯਾ ಚಕ್ಷುರುನ್ಮೀಲಿತಂ ಜೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಶ್ರೀ ಚೈತನ್ಯ ಮನೋಭೀಷ್ಟಂ ಸ್ಥಾಪಿತಂ ಜನ ಭೂತಲೆ ಸ್ವಯಂ ರೂಪ ಕದಾಮಯಂ ದದಾತಿ ಪದಾಂತಿಕಂ ವಂದೇಹಂ ಶ್ರೀ ಗುರು ಶ್ರೀಯುತ ಪದಕಮಲಂ ಶ್ರೀ ಗುರುನ್ ವೈಷ್ಣವಾಂಶ್ಚ ಶ್ರೀರೂಪಂ ಸಗ್ರಜಾತಂ ಸಹಗನರಘುನಾಥಾನ್ವಿತಂ ತಂ ಸದೈವಂ ಸಾಧ್ವೈತಂ ಸಾವಧೂತಂ ಪರಿಜನಸಹಿತಂ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ದೇವಂ ಶ್ರೀರಾಧಾ ಕೃಷ್ಣಪಾದಾನ್ ಸಹಗನಲಲಿತಾ ಶ್ರೀವಿಶಾಖಾನಿತಂ ಚ ವಂಸಾಕಲ್ಪಸರೋಗಸ್ಥ ಕೃಪಾಸಿಂಧುವೇವ ಚ ಪತಿತಾನಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ ನಮಾವಂ ವಿಷ್ಣುಪದಾಯ ವಿಷ್ಣುಪ್ರಸ್ಥಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೇ ಭಕ್ತಿವೇದಾಂತ ಸ್ವಾಮಿನೇ ನಾಮಿನೇ ನಮಸ್ತೆ ಸಾರಸ್ವತಿ ದೇವೇ ಗೌರವಾಣಿ ಪ್ರಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷ ಸುನ್ನವಾದಿ ಪಾಶ್ಚಾತ್ಯಸಾರಿಣೆ ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣಾ ಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪತೆ ಗೋಪೇಶ ಗೋಪಿಕಾಕಾಂತ ರಾಧಾಕಾಂತ ನಮಸ್ತುತೆ ಸಪ್ತಕಾಂತನ ಗೌರಂಗೀ ರಾಧವೃಂದಾವನೇಶ್ವರಿ ವೃಷಭಾನು ಸುತೆ ದೇವಿ ಪ್ರಣಮಾಮಿ ಹರಿ ಶ್ರೀ ಜಯ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಪ್ರಿಯ ಅದ್ವೈತ ಗದಾಧ ಶಿವಾಚಾರ್ಯ ಗೌರಭಕ್ತ ವೃಂದ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ 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 ರಾಮ 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 ಮುಖಂ ಕರತಿ ಪಾತಲಂ ಪಂಗುಲಂ ಗಿರಿಂ ದತ್ರಿಪಾತಮಂ ವಂದೇ ಪರಮಾನಂದ ಮಾಧವಂ ಶ್ರೀ ಗುರುದಿನಕರ್ಣಂ ಶ್ರೀ ಚೈತನ್ಯೈಶ್ವರಂ ನಮಃ ವಿಷ್ಣುಪಾದಾಯ ಕೃಷ್ಣಪ್ರಸ್ಥಾಯ ಭೂತಲೆ ಸುಮತೇ ಜಯ ಪ್ರಕಾಶಂ ಶ್ರೀ ರಾಧಾಷ್ಟಮಿ ಉಪಲಕ್ಷೆ ಆಮದೇ ರಾಧಾರಾಣಿ ವಿಶೇಷ ಕಥಾ ಆಲೋಚನಾ ಹಚ್ಛೆ ತಾಮರಾ গতকালকে দুইটি অধিবেশনে রাধারানী তত্ত্ব বা রাধারানী কি সে সম্পর্কে আলোচনা করেছি। কালকে বিকালে রাধা প্রেম দেখিবার শুদ্ধ পবিত্র নির্মল এই রাধা প্রেমের শ্রেষ্ঠতা সম্পর্কে আলোচনা করেছি এবং কিভাবে রাধারানী গোলকে তার আবির্ভাব হল, ভূলোকে কিভাবে আবির্ভাব হল সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তো এই ভূলোকে আবির্ভাবের পূর্বে কিভাবে গোলক বৃন্দাবনে রাধারানী এই ভূলোকে আবির্ভাব আবির্ভূত হবেন বা কৃষ্ণ আবির্ভূত হবেন এই ব্যাপারে একটা লীলা রচনা করা হয়। শুধু কৃষ্ণের আবির্ভাবের সময় নয়, অন্য অবতারগণ যখন আবির্ভূত হন যেরকম ভগবানের আবির্ভাবের বিভিন্ন কারণের কথা আমি জন্মাষ্টমী সম্পর্কে সময়ে বর্ণনা করেছিলাম, যে বিভিন্ন কারণ এই ব্রহ্মাণ্ড সম্বন্ধীয় কারণ থাকে আর কিছু ওই বৈকুণ্ঠ গোলকধামের কারণ কিছু থাকে। যেরকম আমি নরসিংহ তত্ত্বদর্শী নৃসিংহদেবের আবির্ভাবের কিভাবে কারণস্বরূপ একটা লীলা বৈকুণ্ঠে সম্পাদিত হয়েছিল, রামচন্দ্র যেখানে আবির্ভূত হবে সেই নিয়ে কিভাবে লীলা হয়েছিল সে কথা বলেছিলাম, ঠিক সেইরকম রাধারানী যেই ধরাধামে অবতীর্ণ হবেন সেই নিয়ে ওটা লীলা গোলক বৃন্দাবনে সেখানে সম্পাদিত হয়েছিল। তো আমি আগে পূর্বে পূর্বে রাধাষ্টমীতে বলেছি, জন্মাষ্টমীতে বলে থাকি, তো এই লীলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা, যেহেতু এই লীলাকে কেন্দ্র করে ভগবান কৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হচ্ছে যে একবার সেই গোলকের রাসমণ্ডল, যে রাসমণ্ডলের এক পার্শ্বে শতসিংহ পর্বত অবস্থিত, সেই রাসমণ্ডলে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত আছেন, আর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে রাধারানী অত আনন্দ পাচ্ছেন যে আনন্দে আত্মহারা হয়ে সেখানে মূর্ছা হয়ে পড়ে গেছেন। মূর্ছা হয়ে গেছেন তখন এটা কৃষ্ণপ্রেমের একটা লক্ষণ। সেই সময় কৃষ্ণ রাধারানীকে ত্যাগ করে সেই গোলক বৃন্দাবনে রাধারানীর মতন আর অত্যন্ত প্রিয় একটি সখী গোপী, তার নাম বিরজা, সে বিরজার কুঞ্জে গিয়েছেন তার কাছে সেবা গ্রহণ করবার জন্য। তো রাধারানী যখন তার চেতনা ফেরে পেয়েছেন দেখেন কৃষ্ণ কাছে নেই। রাধারানী জিজ্ঞাসা করছেন সখীদের যে কৃষ্ণ কোথায় গিয়েছেন, তো সখীরা বলছে কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন। তাতে রাধারানী খুব ক্রোধান্বিত হয়েছেন যে বিরজার কুঞ্জে গিয়েছে, তা আমরা যখন ভগবানের এই লীলা কথা গোলক বৃন্দাবনে আলোচনা করি তখন সেখানে দেখে রাধারানী ক্রোধান্বিত হচ্ছেন, কেউ কাকে অভিশাপ দিচ্ছে, এই সমস্ত কথা আলোচনা হবে। কিন্তু আপনারা এতে বিভ্রান্ত হবে না যে আমাদের জগতে যেরকম ক্রোধ হয়, কাম রয়েছে, অভিশাপ রয়েছে, সেখানে সেরকম রয়েছে, তাহলে কি পার্থক্য আছে? আমাদের এই জগতে যে কাম ক্রোধ ইত্যাদি আমাদের হৃদয়ে জাগে, এই কাম ক্রোধের উৎপন্ন হয় কোথা থেকে? বলা যে কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। এই জগতের জীবের হৃদয়ে যে কাম ক্রোধ উৎপন্ন হয় সেটি রজগুণ থেকে হয়। আমাদের কার্যকলাপ রজগুণ তমগুণ শতগুণের প্রভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিন্তু চিন্ময় জগতে যে ক্রোধ কাম যে ভাব রয়েছে এগুলি রজগুণ তমগুণ শতগুণ থেকে উৎপন্ন নয়, এই সমস্ত বিষয়গুলি সেখানে রয়েছে কিভাবে, না কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। আমি কালকে বলেছিলাম আমাদের এই জগতে যা কিছু দেখা যায় চিন্ময় জগতে সব সেইগুলি রয়েছে, কিন্তু চিন্ময় জগতে না থাকলে এই জগতে থাকবে কি করে? কিন্তু পার্থক্য হচ্ছে চিন্ময় জগতের যা কিছু তারটা বিকৃত প্রতিফলন এই জগতে। আমি কালকে এই সম্পর্কে বলেছিলাম যে এখানে চুরি হয় চিন্ময় জগতে চুরি হয়, যে চুরি করবার জন্য কৃষ্ণ খুব প্রসিদ্ধ। আমাদের এখানে যে অনেক চোর আছে সমস্ত চোরের মধ্যে কৃষ্ণ বেস্ট চোর, তাই বল্লভাচার্য চোর অগ্রগণ্য অষ্টগলে গেছেন, সমস্ত চোরের মধ্যে যে বেস্ট চোর আছে কৃষ্ণ। যেরকম এই জগতের লোকেরা প্রতারণা করে ছলনা করে, কৃষ্ণ গীতায় বলেছেন সমস্ত প্রতারণাকারীদের মধ্যে আমি বেস্ট প্রতারণাকারী, তাই ভগবান কৃষ্ণকে প্রতারণা করতে পারবে না, সে সব থেকে বেস্ট। তো ব্যাপার হচ্ছে এই জগতে যা আছে চিন্ময় জগতে সেগুলি রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে তারপর বিকৃত প্রতিফলন এই জগতে দেখা যাচ্ছে। সেই জন্যই চিন্ময় জগতের লীলা যখন বর্ণনা করি এই সমস্ত ক্রোধের কথা বলা হবে, অভিশাপের কথা বলা হবে, এসবগুলির কারণ কেন? এসবগুলির কারণ হচ্ছে এই সমস্ত গুণের অনুপস্থিতি সত্ত্বেও এগুলি ভগবান সেবার জন্য ভগবানের লীলাশক্তি ভক্তের হৃদয়ে এই প্রকারের ভাবের উদ্রেক করে। ঠিক যেরকম গোলক বৃন্দাবনে কোনো অসুর নেই, এই ভৌম জগতে অসুর রয়েছে, কিন্তু অসুর না থাকলেও সেখানে নন্দ যশোদা হৃদয়ে সবসময় অসুরের ভয়ে আছে, ও আমার ছেলে কোনো অসুর আক্রমণ করবে। ঠিক যেরকম আমরা জানি কৃষ্ণ গীতায় বলছেন না তদ ভাস্তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত ন নিবর্তন্তে তদ ধাম পরম মম, যে আমার যে পরম দিব্য ধাম সেখানে ন তদ ভাস্তে সূর্য, সেখানে সূর্য আলোক নেই, চন্দ্র আলোক নেই, ইলেকট্রিসিটি নেই, বিদ্যুৎ নেই, তার মানে কি সব অন্ধকার মধ্যে পড়িয়াছে? হ্যাঁ, সূর্য নেই তাহলে অন্ধকার মধ্যে পড়িয়াছে, নিশ্চয় অন্ধকার মধ্যে নেই, तब से भगवत चिन्मय धाम भगवान दिव्य ज्योति द्वारा उद्भासित हे जे कथा ब्रह्म संगीत ब्रह्मा बलचन जस्य प्रभा प्रभवत जगदंड कोटि कोटि अशेष वसुधादि विभूति भिन्नम तद ब्रह्म निष्कलम अनंतम अशेष भूतम गोविंदम आदि पुरुषम तमहम भजामि। जय श्री राध माधव की। तो जो बलचन किंतु तार मने चंद्र सूर्य नहीं जाना है, চন্দ্র সূর্যর প্রয়োজন নেই, বলা যে চন্দ্র সূর্যের ব্যক্তি রেখে সেখানে আলোকিত থাকতে পারে, কিন্তু ভগবান কৃষ্ণর লীলা বিলাস হবে কি করে, সেখানে যদি সূর্য উদয় না হয় প্রাতঃ লীলা হবে কি করে, হ্যাঁ নিশান্ত লীলা হবে কি করে, এসব লীলা হবে কি করে, সেজন্য না থাকলে আবার থাকে। ঠিক সেরকম ভগবান কৃষ্ণর লীলার পুষ্টি সাধন করবার জন্য, ভগবান কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য এই জগতে যা কিছু আছে, চিন্ময় জগতে সব কিছু আছে, কিন্তু পার্থক্য হচ্ছে চিন্ময় জগতে সবকিছু কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, আর এই জগতে সবকিছু আমাদের ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার জন্য, এটি পার্থক্য। তো রাধারানী মনের মধ্যে শোক ক্রোধ সন্তাপ এই সব কিছু ভাব দেখা যায়। আসলে আমরা যখন ভক্তির সমেত কিন্তু পাঠ করি যে কৃষ্ণ প্রেমের সব থেকে উন্নত স্তরে পৌঁছালে যে দশম দশার কথা বলা হয়েছে, তার মধ্যে ক্রোধ প্রহ্লাদ উন্মাদ মানে এই জড় জগতের যতগুলি খারাপ গুণ, ওই খারাপ গুণগুলি এই প্রেমের সব থেকে উন্নত স্তরে গেলে সেগুলি ভক্তের মধ্যে প্রকাশিত হবে লেখা হয়েছে। তাহলে আমি যা যা বর্ণনা করা হয় যত খারাপ বলে আমরা মনে করি প্রেম স্তরে সেগুলি কি প্রকাশিত হবে, কিন্তু সেইগুলি প্রকাশিত হলে তখনকার সময় সেই গুণের প্রকাশ যখন হবে কৃষ্ণ প্রেমের দরুন, তখন ভক্তের যে অনুভব সেটা সম্পূর্ণ আলাদা অনুভব। এই কামের দরুন আমরা ক্রোধান্বিত হয়ে যাই, আমরা বিমোহিত হয়ে যাই, আমাদের মৃত্যু হয়, দশম দশের মৃত্যুও রয়েছে, কৃষ্ণ প্রেমের জন্য মৃত্যুও রয়েছে, যতগুলি জঘন্য ভাব সেগুলি রয়েছে, কিন্তু তখন কৃষ্ণ প্রেমের জন্য তাদের অনুভবটি সম্পূর্ণ আলাদা। আর কৃষ্ণ প্রেমের অনুপস্থিত দরুন কামের দরুন সেই সমস্ত গুণাবলীগুলি যখন আমাদের মধ্যে প্রকাশিত হবে আমাদের অনুভব তখন সম্পূর্ণ আলাদা। কৃষ্ণের প্রেমের দরুন সেই সমস্ত ক্রোধ ইত্যাদি গুণাবলীগুলি ভক্তকে দিব্য আনন্দ দেবে, কৃষ্ণের আনন্দ হবে, কিন্তু সেগুলি যখন কৃষ্ণ প্রেমের দরুন নয় কামের দরুন, সেগুলো আমাদেরকে প্রচন্ড সন্তাপ আর কষ্ট দেবে। আর কৃষ্ণ প্রেমের দরুন কষ্ট আছে সুখ আছে, বলা হচ্ছে কৃষ্ণ প্রেমের লক্ষণ আছে বিষ আর অমৃত দুটো একসঙ্গে অনুভব করা হয়, এটা কৃষ্ণ প্রেমের লক্ষণ। তো সে আনন্দ অফুরন্ত আনন্দ। সেইভাবে রাধারানী যখন কৃষ্ণ চলে গেছেন শুনেছে খুব ক্রোধান্বিত হয়েছে, হ্যাঁ আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে গিয়েছে, সেখানেও সবসময় কৃষ্ণের প্রতি তার ভক্তের আনন্দ বা আসক্তিকে বাড়াবার জন্য প্রতিদ্বন্দ্বী দল রয়েছে। এই প্রতিদ্বন্দ্বী দল রয়েছে কেন, না কৃষ্ণের প্রতি তার ভক্তের আনন্দকে বা আসক্তিকে বাড়াবার জন্য, যেরকম এখানে ভৌম বৃন্দাবনে রাধারানী আর চন্দ্রাবলী সবসময় রয়েছে। এই রাধারানী চন্দ্রাবলী এই চন্দ্রাবলীর সবাই রাধারানী থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু রাধারানী কৃষ্ণের প্রতি আসক্তি বাড়াবার জন্য তারা কখন কখন এইরকম বিপক্ষ দিকে কাজ করে। আমি পরে একটা লীলা বলব যে লীলার মধ্যে চন্দ্রাবলী নিজে স্বয়ং স্বীকার করছে যে রাধারানী আমি কখন কখন তোমার কাছ থেকে তোমার প্রিয় কৃষ্ণকে নিয়ে নিয়েছি, তোমার চরণকমলে এই সমস্ত করে যা অপরাধ করেছি সে অপরাধ আমার মার্জনা করবে। কিন্তু এটা ভগবান কৃষ্ণ লীলা শক্তির ইচ্ছায় আছে, তার চেষ্টায় আছে ভগবান কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। তো রাধারানী তখন রেগে গেছে, কারণ গোলক বৃন্দাবনে রাধারানীর অনুমতি ব্যতিরিক্ত কেউ কৃষ্ণের সেবা করতে পারে না। তো রাধারানী বলছেন ঠিক আছে আমি গিয়ে দেখব সে বিরজা কিভাবে সেখানে শ্রীহরির সেবা করছে, বলে একটা লাঠি ধরেছে রাধারানী, খুব রেগে একটা লাঠি নিয়েছে আর সমস্ত গোপীদেরকে বলছে তোমরা সবাই আমার রথে উঠাও, রথে চড়ো আমি যাব বিরজার কুঞ্জে। তো শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবনে তার সেবা করার জন্য কত গোপী আছে জানেন, কেউ জানে কত গোপী আছে, হ্যাঁ কত? 6300 crore, 63 শতকোটি। 63 শতকোটি গোপী তার সেবা করার জন্য রয়েছে সেখানে মাত্র এইটুকু। আর তার রথটা অত বড়, তার রাধানী সবাইকে বলছে রথে চড়বার, তার রথটা কত বড় হবে? ভারতের লোক সংখ্যা কত? 100 কোটি। হ্যাঁ, 63 শতকোটি। হ্যাঁ, তত কোটি গোপী বলে সবাই রথে উঠে, তার রথটা কত বড় না হবে? ব্রহ্মবিবর্তনটা সুন্দর বর্ণনা দেওয়া আছে, তথা সাইজটা কত বড়, কত যোজন সাইজ, কত উঁচু, কত লম্বা সে রথ, অত বড়। তার ভিতরে বিরাট বড় প্রাসাদ রয়েছে, তার ভিতরে বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে, ফোয়ারা রয়েছে, সব কিছু এই রথের মধ্যে রয়েছে। সে অত সুন্দর বর্ণনা এই জগতের জনজগতের কবিরা কল্পনাই করতে পারবে না যে এই জিনিস থাকতে পারে। সবাই রথে উঠেছে, সে রথে উঠে 2000 কুঞ্জে সে মনের গতিতে সে রথ চলে, তো সেখানে গেছে, তো 2000 কুঞ্জে সামনে রথ নেমেছে, তো রাধারানী দেখছেন সেখানে শ্রীদাম ঘোরাফেরা করছে। তো কৃষ্ণ কি করছেন, শ্রীদামকে গেটের কাছে রেখে দিয়েছেন, 2000 কুঞ্জে প্রবেশ করেছেন, শ্রীদামকে বলে দিয়েছেন তুমি কাউকে ভিতরে ঢুকতে দেবে না। তো শ্রীদাম সেখানে সিকিউরিটি পাহারা দিচ্ছে। তো রাধারানী এসছে বলছেন শ্রীদাম কৃষ্ণ কোথায়? শ্রীদাম বলছে কই, আমি তো দেখি না কৃষ্ণকে, কৃষ্ণ তো এখানে নেই, যেন জানে না কিছু। তো রাধারানী বলছে ও কৃষ্ণ নেই, তাহলে তুমি এখানে কি করছ? তুমি এখানে আসো মানে কৃষ্ণ অবশ্যই এখানে আছে। তখন রাধারানী বলছে তাহলে আমি গিয়ে দেখবো কুঞ্জের মধ্যে কৃষ্ণ আছে কিনা। তো শ্রীদাম বলছে তাহলে সমস্যা হয়ে যাবে, কৃষ্ণ তো মনে করছে কাউকে ছাড়বে না ভিতরে। তো শ্রীদাম তো খুব স্ট্রং শক্তিশালী পল্লবান লোক, কৃষ্ণের যত সখা না খুব পল্লবান তারা, গোলক বৃন্দাবনে কৃষ্ণ যেখানে থাকেন, যেরকম বৈকুণ্ঠে নারায়ণকে সাক্ষাৎ করতে 7টে দরজা আছে, সব দরওয়ান থেকে পেরিয়ে যেতে হবে, সেরকম গোলক বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করতে হলে 8টে দরজা আছে, সেখানে সমস্ত পল্লবান যারা গোপ বালকেরা সব লাঠি ধরে সেখানে বসে আছে। তারপরে একদম অন্ধের মহলে কৃষ্ণ সেখানে থাকবে, সেখানে 100 সহস্র দল পদ্ম রয়েছে, তারপরে 100 দল পদ্ম, তারপরে 8 দল পদ্ম, তারপরে রাধাকৃষ্ণ বিরাজমান করছে। তো সমস্ত খুব শক্তিমান গোপ বালকেরা লাঠি ধরে কৃষ্ণকে পাহারা দেন সেখানে। এই কেউ প্রশ্ন করবে যে কৃষ্ণের পাহারা দিতে লাগে নাকি, যে অনন্তগত ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে, যাকে যমরাজ ভয় পায়, যাকে মহাকাল ভয় সঙ্গে ভয় পায়, সে এবার ভয়টা পাহারা দিয়ে বসবে কেন? তো এইসব লীলা, ভগবান আনন্দ পাওয়ার জন্য তার ভয় না থাকলেও গোলক বৃন্দাবনের ভয় থাকবে কি করে, তবে লাঠি নিয়ে তারা পাহারা দিচ্ছে। তো শ্রীদামকে দাঁড়া করে রেখে দিচ্ছে। তো শ্রীদাম তখন হাত দিয়ে না তোমার ভিতরে ছাড়বে না, হ্যাঁ ছাড়বে না। তখন রাধারানী দেখছে, রাধারানী তখন তার সখীদেরকে বলছে মাত্র 63 100 crore, তা বলছে এই শ্রীদাম কিন্তু দেখাশোনা করো তোমরা। তো তারা সবাই মিলে শ্রীদামকে তুললে একটা পাশে রেখে দিয়েছে, শ্রীদাম কি করবে একা? তখন রাধারানী ভিতরে ঢুকবে, তো রাধারানী এই যে গেটের কাছে আওয়াজ হচ্ছে, তো রাধা কৃষ্ণ বিরজার কৃষ্ণ ভিতরে শুনতে পেরেছে যে রাধারানী এসে গেছে। আর কৃষ্ণ জানতে পেরেছে রাধারানী এসেছে, সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেছে সেখান থেকে। তো অন্তর্ধান হয়ে গেছে, কিন্তু বিরজা খুব ভয় পেয়ে গেছে যে রাধারানী আসছে তাহলে আমার অবস্থা কি হবে। তো বিরজা রাধারানীকে অত ভয় করেছে, সে ভয়টা একদম গলে গেছে, গলে নদী হয়ে গেছে, বিরজা নদী হয়ে গেছে। তারপর রাধারানী ভিতরে গেছে, তো দেখতে কৃষ্ণ নেই, বিরজা নেই, কেউ নেই, তো নদী বিরাট নদী, সে সারা মস্ত নদী সমস্ত গোলক বৃন্দাবনকে আবৃত করে রেখেছে। এই আর একটা উদ্ভূত কথা, ছোট কুঞ্জ, কুঞ্জের ভিতরে এটা বিরাট নদী আবৃত করে রেখেছে। এই কিছু কিছু কথা বর্ণনা হবে যেটা আমাদের মাথায় ধরবে না। হ্যাঁ, এই ভগবত রাজ্যের কথা এরকম, ভগবান সেই রকম, তাই স্মৃতিতে বলা আছে অনুর অনিয়ান মহত মহিয়ান, তিনি অত বড় যে যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, তিনি অত ছোট সেটা পরমাণু মধ্যে প্রবেশ করতে পারবে, এটা ভগবানের অচিন্ত শক্তি। যেরকম গোপীদের রাসলীলা আছে, তো এই জড়জগতে এক রাত্র রাসলীলার মধ্যে এক ব্রহ্মরাত্র অতিবাহিত হয়ে গেছে, তো এগুলো ভগবান পক্ষে সম্ভব। এটা ছোট্ট কুঞ্জের মধ্যে এটা বিরাট দৈর্ঘ্য প্রস্থ নদী কি করে হবে সেখানে, কিন্তু ভগবানের ইচ্ছা এসব সম্ভব হতে পারে। তো সে নদীকে দেখে রাধারানী চিন্তা করছে কোথায় গেল। একজন মহারাজ বলছিলেন যে রাধারানী খুব ভালো অ্যাস্ট্রোলজি জানে, হ্যাঁ ভালো জ্যোতিষ জানে। তো রাধারানী জ্যোতিষ গণনা করে বুঝতে পেরেছে যে বিরজা নদী হয়ে গেছে, আর কৃষ্ণ না কৃষ্ণ নদীর মধ্যে সাপ হয়ে ঢুকে লুকিয়ে বসে আছেন তার ভিতরে। তো রাধারানী নাকি বলছে ও তুমি সাপ হয়ে ঢুকে আছ, ঠিক আছে তুমি তো বেরোবে এখান থেকে। তাই সেটা ময়ূর হয়ে সে পারে বসে আছেন। সেজন্য গ্রামে গঞ্জে গেলে লোকেরা জিজ্ঞাসা করে আচ্ছা বলুন তো কৃষ্ণ কেন ময়ূর পালক লাগায় মাথায়। তো এই পুরাণে বলা আছে যে রাধারানী একবার এই ময়ূরের রূপ ধারণ করেছিলেন, তাই কৃষ্ণ ভালোবেসে এই ময়ূরের পালক তিনি মাথায় পড়েন। তো এইভাবে কি হচ্ছে, তারপর রাধারানী তো ফিরে গেছেন। তো রাধারানী কুঞ্জ রেগে 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 কুঞ্জ ফিরে গেছেন। তার কিছুক্ষণ পরে কৃষ্ণ আবার রাধারানীর কুঞ্জে গিয়েছেন, আর রাধারানী রেগে সে সব সখীদেরকে বলেছেন এইবার কৃষ্ণ আসলে এখানে ঢুকতে দেবে না। সে ললিতা বিশাখা সখীরা সব লাঠি ধরে সেখানে দাঁড়িয়ে আছে। সে কৃষ্ণ আবার কৃষ্ণ পরে এসেছে, তো সখীরা বলছে না তোমাকে আসতে দেওয়া হবে না, আর কর্তব্য করছে ব্যঙ্গক্তি করছে, যা যা তোমার ভালো নদী আছে নদীকে বিয়ে করে ওর সঙ্গে থাকবে, নদী স্ত্রীর সঙ্গে তুমি থাকো। খুব ব্যঙ্গে যা কৃষ্ণ আর কি বলবে, সিদ্ধাম আছে সঙ্গে, সিদ্ধাম আর কৃষ্ণ দুজন আছে। তো কৃষ্ণ খুব বিনয়ে বলছে না না তুমি যাও, তুমি রাধারানীকে বুঝাও, আমি এরকম আরো কোনোদিন করবো না। তারা গিয়ে রাধারানীকে বুঝাচ্ছে কিন্তু রাধারানী তো শুনবেই না, না তাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, খুব রাগ করছে। তখন গোপীরা বলছে ঠিক আছে কৃষ্ণ তোটা কাজ করো, তুমি কিছুক্ষণকে অন্য ঘরে বসে থাকো, একটু অন্য জায়গায় গিয়ে থাকো, তা আমরা রাধারানী বুঝে দিতে পরে আমরা তোমাদের তোমাকে ডেকে নিয়ে আসবো। তো এই কথা শুনে কৃষ্ণ চলে গেছেন। শ্রীদাম সব দেখছে এগুলো, হ্যাঁ দেখছে, আর দেখে দেখে জ্বলছে, খুব রাগটা যে আমার প্রভুকে এইরকম কষ্টটা হচ্ছে। তো সে খুব রেগে গেছে। তো রেগে টেগে তখন শ্রীদাম বলছে যে তুমি রাধারানীকে বলছে তুমি এইরকম অভিমানী হয়ে গেছ যে তোমাকে কৃষ্ণ অত ভালোবাসে, তো এক মুহূর্ত তোমার থেকে দূরে চলে গেছে বলে তুমি তাকে রাগ করে ঢুকতে দেছো না, আমার বন্ধুকে অত কষ্ট দেছ, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি মরতে লোককে গোপী হয়ে জন্ম গোপাল ঘরে জন্ম লাভ করবে, আর 100 বছর কৃষ্ণ বিরহ তোমাকে ভুগতে হবে। এই অভিশাপ দিচ্ছে রাধারানীকে, কে শ্রীদাম অভিশাপ দিচ্ছে। তো রাধারানী খুব রেগে গেছেন, রেগে গিয়ে বলছে রে দুষ্ট, তুই সবসময় বাবার সাপোর্ট করে আর মাকে বিপক্ষ করছিস, তোর বুদ্ধিটা অসুরের মতন হয়ে গেছে, তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে তুমি অসুর হয়ে জন্ম লাভ করবে। তো পরস্পর দুজনকে অভিশাপ দিয়ে তখন তাদের হুশ এসেছে, মানে জ্ঞান এসেছে, ও আমাদের বিরাট ভুল করেছি, পরস্পরকে অভিশাপ দিয়ে দিয়েছি। তো কৃষ্ণ তো পাশের ঘরে বসে আছেন চুপচাপ, কৃষ্ণ জানে কি হবে আর এগারে আমার কাছে আসবে। তখন রাধারানী শ্রীদাম দুজন খুব দুঃখ পেয়ে তারা দুজন ভগবান কৃষ্ণের কাছে গিয়েছে, কান্না করতে করতে কৃষ্ণের কাছে গিয়েছে, বলছে দেখো আমরা বিরাট ভুল করে দিচ্ছি, আমরা পরস্পর এরকম অভিশাপ দিয়ে দিচ্ছি। তো রাধারানী বলছে দেখো শ্রীদাম আমাকে অভিশাপ দিচ্ছে, আমি মরতে লোকে যাব তোমার কাছে 100 বছর বিরহ অনুভব করব। আর শ্রীদাম বলছে আমাকে অভিশাপ দিচ্ছে আমি অসুর হয়ে জন্ম লাভ করবো। তো কৃষ্ণ হাসছেন, বলছে না না তোমাদের কোনো দোষ নেই, আসলে আমার এখন ভূমণ্ডলে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ ভগবান কৃষ্ণ এই ভূমণ্ডলে ব্রহ্মার একদিন একবার অবতীর্ণ হন। যদ্য গীতা তিনি বলছেন পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি অবতীর্ণ হই, কিন্তু কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন না, তিনি কল্প অবতার, কল্প ব্রহ্মার একদিনকে এক কল্প বলে। সত্য তৃতীয় জাপর কলি 71 বার হলে এক মন্বন্তর, 14 মন্বন্তর ভগবানের এক ব্রহ্মার এক দিন হয়। তো একদিনে এই যে বৈবসত্ব মন্বন্তর অষ্টবিংশতি চতুর্যুগের সময় ভগবান কৃষ্ণ আসবে, এই একবার এই সুযোগ হয়। তো তাই কৃষ্ণ বলছেন আমার এখন ভূমণ্ডলে যাওয়ার সময় হয়েছে, তাই আমি আমার ইচ্ছাতেই এই সমস্ত লীলা সম্পাদিত হয়েছে। তো সবাই দুঃখ পাচ্ছে, তো তখন কৃষ্ণ বলছেন না আমি যেটা করছি তোমাদের সবাই তাতে কল্যাণ হবে। তো এই অভিসম্পাত লীলাটাকে বলে। তো এই লীলাকে উপলক্ষণ করে শ্রীমতী রাধারানী তিনি ধরাধামে আসবেন। সেই ধরাধাম যখন আসবেন তখন কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, রাধারানী আবির্ভূত হয়েছেন। একবার নারদমণি তোর গোলক বৃন্দাবনে গিয়েছেন, তো নারদমণি গোলক বৃন্দাবনে গিয়ে দেখছেন খুব নিষ্প্রহ, খুব তেজ গোলক সতেজ লাগছে না দেখছে। তো নারদমণি চিন্তা কি ব্যাপার, তো গোলক বৃন্দাবনের অবস্থা নিস্তেজ কেন? ধ্যানে বসেছেন, তো ধ্যানে বসে বুঝতে পেরেছেন যে ভগবান কৃষ্ণ এই ভূলোকে অবতীর্ণ হয়েছেন। তখন সঙ্গে সঙ্গে নারদমণি গোলক বৃন্দাবন থেকে ব্রজমন্ডলে এসে শ্রী নন্দ মহারাজের বাড়িতে গিয়েছেন। তো সেখানে দেখছেন সেই পরম ব্রহ্ম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে নিয়ন্ত্রণ কর্তা, তার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় হয়, যাকে কেন্দ্র করে সব কিছু ঘুরছে। সেই পরমেশ্বর ভগবান উল্লগ্ন একটা ছোট্ট শিশু রূপে দোলনায় নন্দ মহারাজের বাড়িতে তিনি শুয়ে আছেন। তো নারদমণি তার আরাধ্য ভগবান তাকে নগ্ন অবস্থা দেখে ছোট শিশুর খুব আনন্দ পাচ্ছেন। উল্লগ্ন ভগবানের লীলা এরকম যে কোনো কিছু বাদ রাখবে না, সে রাজা হবে, সে ভিক্ষিরি হবে, হ্যাঁ সে বিরাট সাজিয়ে বসে থাকবে, কখন উল্লগ্ন হয়ে বসে থাকবে, সব কিছু না হলে কি করে ভগবান হবে। তো নারদমণি তাকে সবসময় কৃষ্ণরূপে দেখেছেন, কিন্তু তার এই রূপটা আগে কোনোদিন দেখেনি, কেননা গোলক বৃন্দাবনে কৃষ্ণের এই লীলা নেই, কৃষ্ণের জন্মলীলা নেই, সেখানে বাল্যলীলা নেই, পৌগণ্ডলীলা নেই, সব কিশোর লীলা দেখেছেন। তো এখানে উল্লগ্ন হয়ে ভগবানকে দর্শন করে খুব আনন্দ পেয়ে তার স্তব স্তুতি করছেন। তো নন্দ মহারাজের জয় শ্রী রাধা মাধব কি। তারপর নন্দ মহারাজের বাড়িতে বেরিয়ে আসছেন, তখন নারদমণির মনে পড়ছে যে আমার প্রভু কৃষ্ণ এখানে এসেছেন মানে অবশ্যই গোলকেশ্বরী রাধারানী কোথায় না কোথায় আবির্ভূত হয়েছেন, কেননা রাধারানী তো কৃষ্ণকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবে না। তাহলে আমি ব্রজের ঘরে ঘরে গিয়ে অনুসন্ধান করব কার ঘরে সেই গোলকেশ্বরী আবির্ভূত হয়েছেন। তো সবার বাড়িতে নারদমণি যাচ্ছেন, আর ব্রজবাসের নারদমণিকে পেয়ে খুব খুশি, তাকে অভ্যর্থনা জানাচ্ছে, তার চরণ ধৌত করছে, তাকে খুব আপ্যায়ন করছেন। তো নারদমণি সব ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করছেন, আমি তোমাদের কোনো শিশু সন্তান আছে, আমি আশীর্বাদ করব, নিয়ে আস। আসলে ওনার ইচ্ছাকে দেখবে যে কার ঘরে রাধারানী জন্ম হয়েছে। এরকম দেখতে দেখতে ইয়ে বৃষভানু রাজার ঘরে পৌঁছেছেন। তখন বৃষভানু রাজাকে বলছেন, বৃষভানু রাজা খুব সুন্দরকে আপ্যায়ন করেছে, বৃষভানু রাজাকে বলছেন তোমার কোনো ছেলে মেয়ে আছে, তো আমি দেখতে চাই, আমি আশীর্বাদ করবো। বৃষভানু তার শ্রীদাম তার ছেলেকে নিয়ে এসছে, হ্যাঁ রাধারানীর বড় ভাই শ্রীদাম, সে ছেলেকে নিয়ে আসছে, দেখতে খুব সুন্দর কৃষ্ণের মতন দেখতে। তখন নারদমণি তাকে দেখে বলছেন, দেখো মানে কৃষ্ণকে যখন দেখেছেন তখন নন্দদ্রষ্টাকে বলেছেন যে তোমার এই ছেলে সাধারণ ছেলে নয়, হ্যাঁ এর মহিমা অনেক আছে, তার এই আবির্ভাবতে এই সমস্ত জগতের কল্যাণ হবে, তোমাদের আর কোনো ধর্মকর্ম করার দরকার নেই, তোমার শুধু এই সন্তানকে ভালো করে পালন করো, তোমার জীবনে সর্বসিদ্ধি লাভ হবে, আর কোনো পুজো টুজো ধর্ম তোমাদের করতে হবে না। ধরুন বৃষভানুর ঘরে এসেছেন, শ্রীদামকে দেখে বলছেন, দেখো তোমার এই ছেলে বহু সৌভাগ্যবান ছেলে, এই ছেলে পরে কৃষ্ণের নিত্য সঙ্গ সঙ্গী হবে, আর তোমাদের সমস্ত প্রকার ঐশ্বর্য তোমাদের ঘরে নিয়ে আসবে, তোমরা একে ভালো করে যত্ন করো। তো এরকম বলে শ্রীদামকে আশীর্বাদ করে ঠিক বেরিয়ে যাবে, তখন বৃষভানু রাজা বলছেন, ও নারদমণি নারদমণি আমার একটা কন্যা আছে, একটা কন্যা আছে, ও অন্ধ, দেখতে পারে না, ও কানে শুনতে পারে না, কিছু বলতে পারে না, এরকম একটা কন্যা তো তাই আপনার কাছে আনতে চাইলাম না, কি আপনাকে আর এই কন্যা দেখাবো, কিন্তু এখন আমি চিন্তা করছি আমার কন্যাটা এইরকম হয়ে গেছে, আপনি যদি আশীর্বাদ করেন যদি ভালো হয়ে যায়। তখন বিশ্ববানু রাজা কি করেছেন, নারদমণিকে ডেকে ঘরে নিয়ে গেছেন, যে ঘরে রাধারানী শুয়ে আছেন। তখন নারদমণি দেখছেন সে শিশুকন্যা, সে বিদ্যুৎ রং, বিদ্যুতের মতন তার শরীরের রঙ, আর তাকে দেখেই যেন নারদমণির মনের মধ্যে কৃষ্ণের প্রতি কত প্রেম যাচ্ছে। তো নারদমণি বুঝতে পেরেছে যে এই শিশু সাধারণ শিশু নয়। তো নারদমণিকে সে ঘরে ঢুকিয়ে দিয়ে বৃষভানু রাজা চলে গেছেন, না নারদমণি আশীর্বাদ করবে। তো নারদমণি দেখছেন যে অত সুন্দরী, আমি তো কত সুন্দরী দেবীদেরকে দর্শন করেছি, সতীকে দর্শন করেছি, পার্বতীকে দেখেছি, পার্বতীর মতন সুন্দরী নারী এই জগতে নেই। আমি ভগবানের মোহিনী রূপকে দেখেছি, যে মোহিনী রূপ অত সুন্দরী যেমন কি শিবকে পর্যন্ত মোহিত করেছে, তার মধ্যে তো অত সৌন্দর্য দেখেনি। এই শিশুর মধ্যে যে সৌন্দর্য দেখছে, এই অবশ্যই হ্যাঁ গোলকেশ্বরী শ্রীমতী রাধারানী হবে। সেইরূপ বলে তার খুব রাধারানীর মহিমা গান করছে, স্তব করছে, স্তুতি করে। রাধারানী বলছে, হে রাধারানী, আপনি কৃপা করে আমাকে একবার আপনার সে কিশোরী রূপ দর্শন করান। তো এরকম বললে তারপরে রাধারানীর গুণগান করতে করতে কিশোরী রূপ দর্শন করতে বলে কৃষ্ণের গুণগান করছেন। আর কৃষ্ণের গুণগান করতে অত ভালোভাবে কৃষ্ণ গুণগান করছেন, তো রাধারানী আর নিজেকে সংযত করতে না পারে সে শিশু রূপ ত্যাগ করে সঙ্গে কিশোরী রূপ হয়ে গেছেন, আবির্ভূত হয়ে গেছেন। আর নারদ রাধারানী কিশোরী সে চতুর্দশ বর্ষ, রাধারানীর গোলক বৃন্দাবনে তার কিশোরী রূপ সবসময় 14 বছর বয়স মেয়ের মতন, আর কৃষ্ণ সবসময় গোলকে 16 বছর ছেলের মতন, 16 না 15 বছর ছেলের মতন। তো সেই রূপকে দর্শন করে, হ্যাঁ সেই রূপ অত সুন্দর, রাধারানীর চারিপাশে সমস্ত সখীরা পরিবৃত হয়েছে, রাধারানী সেবা করছে। তো রাধারানী সে সৌন্দর্য দেখে নারদ মুনি সঙ্গে সঙ্গে সেই আনন্দ অভিভূত হয়ে সে মূর্ছা হয়ে পড়ে গেছে। তো নারদ মুনি মূর্ছা হয়ে গেছেন, সে সমস্ত সখীরা জল নিয়ে এসে রাধারানীর চরণ ধৌত করে তারপরে নারদ মুনি মুখে ছাটা দিচ্ছেন, তার মুখে দিচ্ছেন মানে তার জ্ঞান ফেরাবার জন্য। তো রাধারানীর চরণের জল পেয়ে অবশ্যই যে কোনো অজ্ঞান ব্যক্তি জ্ঞান পাবে। তো নারদমুনি জ্ঞান পেয়েছেন, তখন সখীরা বলছে, হে নারদমুনি, তুমি অতি সত্তর, তোমার এই আরাধ্যা দেবীকে প্রদক্ষিণ করো, তাকে বারম্বার প্রণাম করো, ইয়ে বিদ্যুতের মতন অত্যন্ত চঞ্চলা, যে কোনো সময় অন্তর্হিত হয়ে যাবে। তো এইরকম যখন এই সখীরা বলছে, তো নারদমুনি বারম্বার প্রণাম করে যখন পরিক্রমা করতে গিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই সখীরা অন্তর্ধান হয়ে গেছে, আর রাধারানী আবার শিশু রূপ হয়ে গেছে, ছোট শিশু রূপ হয়ে গেছে, আর নারদমুনি তাকে বারম্বার প্রণাম জানাচ্ছে। আর ঠিক সেই সময় বিশ্বভান রাজা ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখছে নারদমুনি বাচ্চা কন্যাকে প্রণাম, নারদমুনি কি করছেন, কি করছেন, আমরা শিশু কন্যাকে আপনি আশীর্বাদ করবেন কি, হ্যাঁ আপনি প্রণাম জানাচ্ছেন, কি ব্যাপার, এটা অমঙ্গল হবে। নারদমুনি বলছেন, কার অমঙ্গল হবে, মঙ্গল হবে তুমি পরে বুঝবে, কে কাকে প্রণাম করবে, কে কাকে আশীর্বাদ করবে তুমি সব পরে বুঝবে। এই যে কন্যা, তখন রাধারানীর মহিমা বন্যাকে বলছেন, তোমাকে খুব ভালোভাবে হ্যাঁ যত্ন করো, তোমার খুব কল্যাণ হবে। এইভাবে বললে নারদমুনি খুব আনন্দ মনে চলে গেছেন। তো রাধারানী এইভাবে সেখানে যখন জন্ম হয়েছেন, তার চোখ বন্ধ নিমিলিত হয়ে রয়েছে, হ্যাঁ খোলে না। ও রাধারানী জন্ম হয়েছেন, আবির্ভূতের পরে সে সংবাদ সমস্ত ব্রজে প্রচারিত হয়ে গেছে। তো সেদিন পূর্ণমাসী তাকে দেখতে এসেছেন, তো পূর্ণমাসী তো জানেন যে কন্যাটিকে, তো পূর্ণমাসী আসে কীর্তিদার কাছে, তার খুব প্রশংসা করছেন, গুণগান করছেন, এই কন্যা কত সৌভাগ্যশালিনী, তোমাদের পরিবারের কি হবে, সব কিছু বলছেন। সেরকম বলতে বলতে যখন কীর্তিদা মাতা কীর্তিদার কন্যাকে ভালো করে দেখছেন, দেখছে তার চোখ নেই, চোখ বন্ধ, অন্ধ, শুন থেকে তার মন খুব দুঃখে ভেঙে পড়েছে, যে হায় হায় অত সুন্দরী কন্যা কিন্তু চোখ খোলে না। কৃষ্ণ বলছে, তুমি সেজন্য কোনো চিন্তা করতে পারো, তার চোখ না খুললেও সে অত্যন্ত সৌভাগ্যবতী। তো এইরকম বলে পূর্ণমাসী চলে গেছেন, আর অনেক ব্রজবাসীরা আসতেন কীর্তিদার কন্যাকে দর্শন করবার জন্য। সে কথা শুনে একবার মা যশোদা তার পুত্র কৃষ্ণকে নিয়ে তিনিও গেছেন হ্যাঁ কীর্তিদার বাড়িতে তার কন্যাকে দেখবার জন্য। তো তার বাড়িতে পৌঁছেছেন, তো মা যশোদা কীর্তিদা তারা আগে থেকে খুব ভালো বন্ধুত্ব ছিল তাদের, তখন তারা কি মা যশোদা কি করেছেন না, কৃষ্ণকে মাটিতে রেখে দিয়ে তারপরে কীর্তিদার সঙ্গে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা করছেন। তখন কৃষ্ণ কি করছেন, হামাগুড়ি খেয়ে রাধারানীর ছোট শিশুরূপে যে ঘরে শুয়েছিলেন সেখানে দোলনার উপরে শুয়ে আছে, আর কৃষ্ণ সেই হামাগুড়ি খেয়ে দোলনার উপরে এরকম করে তার গায়ে হাত দিয়ে তার চোখকে স্পর্শ করেছে। আর তখন সঙ্গে সঙ্গে রাধারানী চিল্লাতে শুরু করছে, চিৎকার করছে, চিৎকার করছে। তখন কীর্তিদা যশোদা কি হলো দৌড়ে গিয়ে দেখছে রাধারানীর চোখ দিয়ে খুলে গিয়েছে। তো পুরাণে বর্ণনা করা আছে যে রাধারানী এই গোলক বৃন্দাবন থেকে এরকম ব্যবস্থা হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা গেছে কৃষ্ণকে নিমন্ত্রণ জানাতে যে তুমি ধরাধামে আস। তো সেখানে যে দৃশ্য আগে বর্ণনা করলাম না, আটটা দরজা পেরিয়ে গেছিল, তারপরে কৃষ্ণকে দেখাচ্ছে শত সহস্র পদ্মর উপরে কৃষ্ণ রাধাকৃষ্ণ বসে আছেন, তখন দেখছে ব্রহ্মা দেখছে কৃষ্ণ রাধারণী হয়ে যাচ্ছে, রাধারণী কৃষ্ণ হয়ে গেছে, তখন সে বুঝতে পারছেন কে রাধা আর কে কৃষ্ণ, মানে অত অভিন্ন রাধা আর কৃষ্ণ। তো তারা বলছে আমাদের জগতের এই অবস্থা, আপনাকে আসতে হবে। তো কৃষ্ণ ধ্যানস্থ হয়েছেন, তখন ব্রহ্মা শিব বিষ্ণু সব দেখছে, সে মানে রামচন্দ্র আসছে, সে বিরাট আয়োজন করে রথে চড়ে তার সন্ন্য সম্বন্ধ নিয়েছে, সব কৃষ্ণের শরীরে লীন হয়ে গেছেন। সহস্র মুখ বিষ্ণু আসছেন, নরসিংহ ভগবান আসছেন, সে ভগবানের অনন্ত অবতারে এসে তারা সব কৃষ্ণের শরীরে লীন হচ্ছে, কারণ কৃষ্ণ যখন স্বয়ং ভগবান আসেন সমস্ত অবতার তার সঙ্গে মিলিত হয়ে আসে। তখন গোলক বৃন্দাবনে প্রচার হয়ে গেছে যে কৃষ্ণ এখনই ভৌমলীলা করতে যাবেন, আর যখন কৃষ্ণ ভৌমলীলা করতে আসবে সমস্ত ব্রজবাসীরা গোলক বসে চিন্তা করছে কার পালা এবার পড়বে, কে যাবে কৃষ্ণ লীলায়। তো সবাই বলছে যাওয়ার জন্য প্রস্তুত, কৃষ্ণ বলছেন আমরা সবাই রেডি, আমরা ভৌমলীলা করতে যাব। তো রাধা আমি শুনতে পেয়েছি যে রাধা আমি শুনতে তুমি চলে যাবে, তাহলে আমি এখানে কি করে একা থাকবো। কৃষ্ণ বলছে না না তুমি কেন এখানে থাকবে, তুমি আমার সঙ্গে যাবে। তো রাধা বলছে না 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 আমি সেখানে যাবো না, কেন যাবো না, আমি যাবো তুমি যাবো না, না আমি সেখানে যাবো না, সেখানে তো বৃন্দাবন নেই, সেখানে গোবর্ধন নেই, যমুনা নেই, যেখানে এসব নেই তুমি গেলেও আমি যাবো না। তো কৃষ্ণকে পেলেও ব্রজবাসীরা সুখী হয় না, সে ব্রজের পরিবেশ না থাকলে, যেরকম কুরুক্ষেত্রে কৃষ্ণকে পেয়েছে কিন্তু পেয়েও ব্রজগোপীরা সুখী হচ্ছে না, তারা সবাই বলছে না তোমাকে বৃন্দাবনেই ফিরে আসতে হবে। তখন কৃষ্ণ বলছে না না কোনো চিন্তা নেই, তোমার জন্য আমি গোলক বৃন্দাবন থেকে এই বৃন্দাবন যমুনা আর গোবর্ধন সব ভুলকে নিয়ে যাব। কালকে আমি বলেছিলাম যে কীভাবে ভগবান ধরাধাম অবতীর্ণ হন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ শিওধাম সহ অবতারী, সে তার পার্শ্বদ ধামকে নিয়ে আসেন। তাই আমার যে যমুনা নদী দেখছি, গোবর্ধন দেখছি, এসব গোলক বৃন্দাবন থেকে এসেছেন। আমি গোবর্ধন আবির্ভাব পূজার দিন সে লীলা বর্ণনা করে বলে থাকি কিভাবে গোবর্ধনের আবির্ভাব হলার এই জগতে এসেছেন, যমুনাও গোলক বৃন্দাবন থেকে এসেছেন। পুরাণে এই কথা বর্ণনা করা আছে এই সমস্ত নদী গঙ্গা যমুনা সরস্বতী সবসময় থাকবে না, কলিযুগের 10,000 বছরে এই সমস্ত নদী আবার লুপ্ত হয়ে যাবে, তারা সুধামে তারা চলে যাবে। তো ভগবান কৃষ্ণ বলছেন না না এইসব তোমার সেখানে নিয়ে যাব। তখন রাধারানী বলছেন না না আমি সেখানে যাবো না, সেখানে গিয়ে অনেক পুরুষের মুখ দেখতে হবে, কারণ গোলক বৃন্দাবনের শতকোটি গোপের মধ্যে একজনই পুরুষ কৃষ্ণ, তারা শুধু কৃষ্ণকে দেখতেই অভ্যস্ত। তো রাধারানী বলছে না না ওখানে অনেক পুরুষের মুখ দেখতে হবে, আমি সেখানে যাব না, আমি যদিও যাই তাহলে আমি চোখ খুলব না, তোমাকে আগে যেতে হবে, তোমাকে তোমাকে আগে দর্শন করলে চোখ খুলব। তখন কৃষ্ণ তথাস্তু সেটাই হবে, হ্যাঁ আমাকে প্রথম তুমি ভুলকে গিয়ে প্রথম আমাকে দর্শন করবে। তো এই যে সংকল্প ছিল তাই রাধারানীর চোখ অন্ধ হয়ে তিনি এসেছিলেন, আর যখন কৃষ্ণ সামনে এসেছেন তখন রাধারানীর চোখ খুলে গেছে। তো আর এক জায়গায় এরকম লেখা হয়েছে যে মা যশোদা কৃষ্ণকে কোলে করে নিয়ে গেছেন আর কীর্তিদাও রাধারানী কোলে করে ধরেছে। তো যখন মা যশোদা গেছেন তখন কৃষ্ণকে দেখে দিয়ে রাধারানীকে কোলে নিয়েছেন, আর রাধারানীকে কোলে নিয়েছেন তখন কৃষ্ণ চিল্লাতে শুরু করেছে যে আমাকে কোলে না নিয়ে তাকে কেন নিয়েছেন, সাধারণ শিশুরা যেরকম করে। মা যশোদা কি করছেন না একটা কোলে রাধারানীকে ধরেছেন আর একটা কোলে শিশু কৃষ্ণকে ধরেছেন। তাদের আচার্য বলছেন ভক্তরা এই রূপকে দর্শন করতে খুব ধ্যান করতে ভালোবাসে, যে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের যে পতি সে শিশু রূপে মা যশোদার এক কোলে বসে আছে, আর এক বগলে কে আছে না রাধারানী শিশু রূপে দুজনে বসে আছেন। আর শিশুদের এক স্বভাব যে বাচ্চারা কি করে না পরস্পর দেখলে গা হাতে লাগাবে, পরস্পর ধরতে চেষ্টা করে। তো কৃষ্ণ রাধারানী ধরতে চেষ্টা করছে, তো সঙ্গে সঙ্গে তখন রাধারানী চক্ষু উন্মীলন হয়েছে, রাধারানী চোখ খোলার দুটো লীলা রয়েছে। আসলে রাধারানী কৃষ্ণের প্রতি আসক্তি খুব শিশুবেলা থাকে, অবশ্য রাধারানীর আসক্তি তার মার পেটের থেকে তার পেটের প্রবেশ করার পূর্বে থেকে আসক্তি অনাদিকাল থেকে। তো রাধারানী যখন ছোটবেলায় খুব ছোট শিশু তিনি কি করতেন বাচ্চাদের সঙ্গে খেলা করতেন, তখন থেকেই নাকি তিনি খেলার সময় কোনায় একটা ছোট্ট কৃষ্ণের মূর্তি রেখে পূজা করতেন। শুধু পূজা করতেন তা নয়, সে শিশু বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা যেরকম খেলনা করে, রান্না করে, হ্যাঁ হাড়ি কড়াই বানায়, হ্যাঁ তারা সেরকম করে কৃষ্ণকে ভগবান নিবেদন করতেন। তো একবার এরকম হয়েছে, দুর্বাসা মুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর দুর্বাসা মুনি তো দেখতে খুব ভয়ঙ্কর, দাড়ি জটা জুটো সব দেখে, আর যত সব গোপীরা রাধারানীর সঙ্গে খেলা করেছিল সব ভয়তে ছুটে পালিয়ে গেছে, কিন্তু রাধারানী জানে, তিনি খুব স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। আমি আজকে বিকাল বা কালকে রাধারানীর 25টা গুণাবলী সম্পর্কে বর্ণনা করে বলবো, কত সুন্দর। তার মধ্যে একটা গুণাবলী যে রাধারানী গুরুজনের প্রতি কতটা সুশীলা, শ্রদ্ধাশীল ছিল। তো দুর্বাসা মুনি এসেছেন খুব শ্রদ্ধা সামনে, খুব বিনীত হয়ে দাঁড়িয়ে আছেন। তো দুর্বাসা মুনি রাধারানীর রূপের দর্শন করে অত আনন্দ পাচ্ছে। তো দুর্বাসা মুনি বলছেন যে যে আমি তোমার হাতে আজকে পরমান্ন খেতে চাই, তো আমার বাসনা তুমি পূর্ণ করবে? তোর রাধারানী জীবনে সঙ্গে সঙ্গে ঘরে দৌড়ে গিয়ে চাল তারপরে দুধ চিনি নিয়ে এসেছেন, সে পরমান্ন বানিয়ে তোর দুর্বাসা মুনিকে দিয়েছেন। আর দুর্বাসা সে পরমান্ন খেয়ে অত সন্তুষ্ট যে জীবন এরকম স্বাদ পায় না, তখন তিনি সন্তুষ্ট হয়ে কি করেছেন, বর দিয়েছেন যে আমি তোমাকে বর দিলাম যে তোমার হাতের রান্না যে খাবে তার কোনোদিন রোগ হবে না, সে সুস্থ হবে, দীর্ঘায়ু হবে, এরকম অনেক বর দান করেছেন। তো আসলে এই দুর্বাসা মুনি যে বর দান করেছেন, এই বরদানটা ভবিষ্যতে কাজে লাগবে। কিসের জন্য কাজে লাগবে? দুর্বাসা মুনি বর দিয়েছেন, সেই ধরুন মা যশোদা সবসময় কীর্তিদাকে বলবে যে তোমার মেয়ে এরকম বর লাভ করেছে দুর্বাসার কাছ থেকে, তো ও তো আমার বাড়িতে এসে রান্না করে দেখ, তাহলে এই রান্না খেলে আমার ছেলে সুস্থ হবে আর দীর্ঘ হবে। তো এই অজুহাতে রাধারানী প্রতিদিন যাবে আনন্দ মহাদের বাড়িতে, যে কৃষ্ণের জন্য রান্না করবে, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎও করতে পারবে। তো এরকম দুর্বাসা ছোটবেলা রাধারানীর লীলাবিলাস রয়েছে। তারপর আস্তে আস্তে রাধারানী, আমার এই রাধারানী বইতে আমি রাধারানীর শৈশব লীলা, তার পৌগন্ড লীলা, তার ঈশ্বর লীলা আলাদা আলাদা করে বর্ণনা করেছি। বিবাহার পূর্বে তার লীলা, বিবাহার পরে তার লীলা, এ সমস্ত লীলা আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে। তো আজকের জন্য একটা শেষ লীলা বলে আমি আমার কথা শেষ করব। তো একবার রাধারানী গোপীদের সঙ্গে নিয়ে, কৃষ্ণকে সঙ্গে নিয়ে তারা জঙ্গলে গিয়েছে লীলা বিলাস করবার জন্য। তো এটা বিরাট পুকুর পাড়ে তারা বসে আছে, হ্রদের পাড়ে বসে আছে, আর সেখানে বহু বানর খেলাধুলা করছে, লাফালাফি করছে। তো সেই সুন্দর দৃশ্য দর্শন করে কৃষ্ণ খুব আনন্দ পাচ্ছেন, তারা এরকম ঘুরে বেড়াচ্ছেন। তো ললিতা বলছে, ললিতা বলছে সব গোপীদেরকে, দেখো আমি শুনেছি এর পূর্ব যুগে দশরথ বলে একজন মহান রাজা ছিলেন, তার একটা পুত্র ছিল রামচন্দ্র। ওই রামচন্দ্র সে অত প্রভাবশালী ছিল, তো সেরকম লঙ্কায় তার স্ত্রী পত্নীকে সীতাকে চুরি করে নিয়ে গেছে রাবণ, এই বানরদের সাহায্যে সে এটা সেতুবন্ধ বন্ধন করে তোর সীতাকে রক্ষা করেছে। আমি কৃষ্ণ হাসতেন, আরে তোমার কার কথা বলছ? আরে আমি তো সেই রঘুনাথ, আমি তো সেই রামচন্দ্র। তখন ললিতা বলছে, ও আর তুমি খোঁজাই বলো না, তুমি রামচন্দ্র, তুমি কোনদিনই রামচন্দ্র হতে পারো না, না কেন তোমার বিশ্বাস হতে না? আর আমি জানি রামচন্দ্র তো এক পত্নী ছাড়া কারোর কারোর ধারে তো কারোর তাকায় না, আর তুমি তো সবসময় কত আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, তুমি কি রামচন্দ্র হতে পারো? তুমি তো অপোজিট রামচন্দ্রের। তাহলে রামচন্দ্র অত শক্তিশালী ছিল, তার পিতা দশরথ মহান রাজা ছিলেন, আর সে একমাত্র সীতা ছাড়া আর কাউকে জানত না, আর সে ধনুষ বান্ধন হাতে ধরত, তার ধনুষ বান্ধন টঙ্কারে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপত। তখন কৃষ্ণ বলছ, তাহলে আমার আর কি প্রভেদ আছে? শুধু নামটাই প্রভেদ, তার বাবা দশরথ, আমার বাবাও বিরাট বড় মহারাজ নন্দ মহারাজ, আর সে ধনুষ বান টঙ্কার দিয়ে জগৎকে কাঁপাতা, আমি বাঁশি দিয়ে সবাইকে কাঁপাছি, আর রামচন্দ্র সীতা ছাড়া কাউকে জানত না, আমি তো তোমার রাধা ছাড়া কাউকে জানি না, আমি শুধু রাধাকেই জানি, তোর কি পার্থক্য আছে? আমি সেই রাম। তো তারা শুনতে চায় না। তো ললিতারাম বিশাখা বলছে, তুমি যদি রাম, তাহলে রামচন্দ্র তো সমুদ্রের উপরে সেতুবন্ধন করেছিল, হ্যাঁ তুমি সমুদ্রের উপরে সেতুবন্ধন দিয়ে থাকো, হ্যাঁ তুমি একটা এরকম ভাসমান সেতু এই পুকুর উপরে করো তো আগে আমার দেখি।
তখন কৃষ্ণ বলে হ্যাঁ আমি অবশ্যই করতে পারবো, তোমার সে পাথর নিয়ে আসো, সেই পাথর দিয়ে আমি ফেলে একটা সেতু বন্ধন করবো। তখন গোপীরা বলছে আমরা কেন নিয়ে আসবো, রাম তো বান্দরদেরকে নিয়ে আসো, তুমি বান্দরদেরকে নিয়ে আসো, ওদেরকে বলো ওরা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তখন কৃষ্ণকে দেখে বান্দররা তো রামচন্দ্র তো কৃষ্ণ এসছে, তারা খুব আনন্দে লাফালাফি করছে, বিভিন্ন প্রকার আওয়াজ করছে। তো কৃষ্ণ বলছে দেখো না আমাকে দেখে বান্দররা খুব আনন্দ পাচ্ছে, যেহেতু আমি রামচন্দ্র। গোপীরা বলছে তুমি যে রামচন্দ্র বান্দরদেরকে বলো তোমার পাথর নিয়ে আসবে। তো কৃষ্ণ সব বান্দরদেরকে বলছে যে পাথর নিয়ে আসে, বলতেই যত বান্দর ছিল সব পাথর নিয়ে এসছে। আর কৃষ্ণ কি করছে, পাথরগুলো ফেলেছে, সব পাথর ভাসছে, ভাসতাদের সুন্দর ব্রিজ তৈরি হয়ে গেছে। তো তখন সে ব্রিজে হেঁটে তারপরে কৃষ্ণকে রাধার সঙ্গে মিলতে হয়েছে। তখন কৃষ্ণ বলছেন এবার বুঝতে পারছ আমি রামচন্দ্র কিনা। তখন ললিতা বলছে তুমি রামচন্দ্র হতে পারো নাকি, এই যে বান্দে এটা সেতু বন্ধন করছেন এটা তুমি তান্ত্রিক আছো, আমি জানি অনেক তান্ত্রিক আছে তারা কালী পূজা করে, তা কালী পূজাকে এরকম সিদ্ধি পায় তার একটা দড়ির উপরে হাঁটবে, মাথায় বোঝা রেখে বালান্স করে হাঁটতে পারবে, এগুলো মায়া জাল, মায়া জাল, এটা সবটা বন্ধন নয় এটা, তারা কেউ বুঝতেই চায় না। হ্যাঁ, কৃষ্ণ বলছে কৃষ্ণ দাস তোমাদের কি করে আমি বোঝাবো যে আমি সেই রামচন্দ্র। তা এরকম করে খুব মজা করে তারপরে তারা যে ধর বাড়িতে চলে গেছে। তো কৃষ্ণের এরকম বহু লীলা আমরা আলোচনা করব। কৃষ্ণ যে রসবহিত, সমস্ত রসের আধার হ্যাঁ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। এই জগতে কোন রস নেই যে রসকে তিনি আস্বাদন করবেন না। কালকে আমি ভগবান কৃষ্ণের স্বকীয় রসের আস্বাদনের কথা বলেছি, তার পরকীয় রসের আস্বাদনের কথা বলেছি। তো ভগবান কৃষ্ণ এরকম ভক্তদের সঙ্গে বিভিন্ন প্রকার লীলা বিলাস করে থাকেন, যে পরকীয় রসে যে কিভাবে গোপীদের সঙ্গে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন গোপদেরকে বিবাহ করেছে, কিন্তু আসলে তারা তো ভগবানের নিত্য প্রেয়সী, কিন্তু তাদের এই লীলা যোগমায়াসে সংগঠিত করছে। বাহ্যিকভাবে দেখাচ্ছে যারা বিবাহ করছে, তাহলে কি হবে না গোপীদের মনের ভিতরে ভয় থাকবে, আর তারা সেই সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে ভগবান কৃষ্ণের কাছে যাবে, যাতে তাদের প্রতি কৃষ্ণের প্রেম আরো ঘনীভূত হবে, আরো দৃঢ় হবে। তো সেই জন্যই ভগবত সাম্রাজ্যে ভগবান সঙ্গে গোপীদের এই যে পরকীয়ার রস, এটাকে সব থেকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তাই বলা হচ্ছে জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজতে প্রচার। পরকীয়া কিন্তু আসলে কালকে আমি কয়েকটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে কিভাবে রাধারণীর কয়েকবার কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়েছে, এই ভৌমলীলাতেই গোপীদের সঙ্গে বিবাহ হয়েছে এই ভৌমলীলাতেই, কিন্তু ব্রজবাসীরা জানতে পারে না। জানতে পারত তাহলে পরকীয়া রস আস্বাদন হতো না। তারা ছোটবেলা থেকে মা যশোদা চাইছিলেন যে আমার কৃষ্ণ হ্যাঁ রাধারানীর সঙ্গে বিবাহ হোক। তো মা যশোদা অত চাইছিলেন যে রাধারানী তো মাঝে মাঝে মা যশোদার বাড়িতে আসতেন, তো মা যশোদা অত অধৈর্য হয়ে গেছেন যে একদিন রাধারানীর হাতে হলুদ লাগিয়ে নিয়েছেন। হলুদ এরকম আছে নাকি যে বিয়ের আগে হ্যাঁ মেয়ের হাতে বিবাহ ঠিক হলে হলুদ লাগাতে হয়, তো হলুদ লাগিয়ে দিয়েছেন যে আমার ছেলের সঙ্গে তোমার বিবাহ হবে। তো রাধারানী অন্তরে খুব আনন্দ পাচ্ছে যে কৃষ্ণের সঙ্গে বিবাহ হবে, কিন্তু কোনো কিছু ঠিক বিবাহ ঠিক হয় না, হবে কি না হবে ঠিক নেই। হাতে হলুদ দিয়েছেন তার বাড়িতে ফিরে যাবে, তো রাধারানীর হাতে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, আমার হাতে যে হলুদ দেখবে তাহলে কি মনে করবে। তো বাড়িতে যাওয়ার আগে কি করছে না, পুকুরে গিয়ে বলছে আমি বাড়িতে যাওয়ার আগে পুকুরে হাত ধুয়ে যাব, তাহলে আমার হাতে হলুদ কেউ দেখতে পারবে না। তো পুকুরে গিয়ে হাত তো ধুয়েছে, তো হাতের হলুদের অত পরাক্রম সারা পুকুরে জলটা হলুদ হয়ে গেছে। সে হলুদ তো হয়ে গেছিল 5000 বছর পূর্বে, আমি দেখছিলাম এখন নাকি হলুদ আছে ওটা। যদি আপনারা বৃন্দাবন যাবেন কোথায় নন্দগ্রাম হয় মনে হয় নাকি পিল্লি পুকুর আছে, পিল্লা পুকুর বা পিল্লি পুকুর, পিল্লা পুকুর এখনো আছে। সে রাধারানীর হাতের যে হলুদ ধোয়ার পিল্লা পুকুর এখনো পিল্লি পুকুর সেখানে রয়েছে। তো তখন কি হয়েছে বর্ষনায় কোথায় একটা হয়েছে, তখন যখন রাধারানী গিয়েছে কোথায় বর্ষনায় চলে গেছে, মা কীর্তিদা মা দেখতে পেরেছে যেরকম সব জানাশোনা হয়ে গেছে যে মা দশোদা রাধারানীর হাতে হলুদ লাগিয়েছে কৃষ্ণকে বিয়ে দেওয়ার জন্য। তখন কথা নাই কিছু নেই, শুধু এইটাই দেখেই তখন কীর্তিদা মনে করছে খুব সৌভাগ্যের কথা, কৃষ্ণের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, তা বুঝতে পারেই এটা কি আছে এরকম বিভাজন ঠিক হয়। কন্যা পক্ষ থেকে কিছু জিনিস পাঠাতে হয়, সে একদম বোঝা ভরে বিভিন্ন প্রকারের হিরে মনি মানিক্য সব পাঠিয়েছে, কোথায়? মা দশদার কাছে। তো মা দশদার দেখে বুঝতে পেরেছে যে হয়তো আমি যে রাধারানীর হাতে হলুদ লাগিয়ে দিয়েছি, তো কীর্তিদা দুঃশমন এটা গ্রহণ করেছে, তাই সমস্ত উপঢকন পাঠিয়েছে, অলঙ্কার পাঠিয়েছে। কিন্তু সমস্যা আছে, কন্যার বাড়ি থেকে যা আসবে আবার পুত্রের ছেলেকেও পাঠাতে হবে তার বাড়িতে, কিন্তু ওদের বাড়িতে অতগুলি নেই, অতগুলি মনি মুক্ত সব নেই, তাহলে কী করে হবে? তখন তারা খুব চিন্তায় পড়ে গেছে। তো কৃষ্ণ জিজ্ঞাসা করে কী ব্যাপার তোমাদের চিন্তা কেন? তখন তারা বলে দেখো এইরকম রাধারানী বাড়ি থেকে কিছু পাঠিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে ওকে দেওয়ার মতন তো জিনিস কিছু নেই। তো কৃষ্ণ যেগুলো দাও আমাকে স্যার। তো কৃষ্ণ নিয়ে এটা গর্ত করে সবগুলো পুঁতে দিয়েছে, আর পুঁতে তারপরের দিন গাছ হয়েছে, সেই গাছের মধ্যে সে মনি মুগ্ধ ফল ধরতে শুরু করেছে। তখন মা দশদা তখন ঝুড়ি ভরে আবার বাড়িতে পাঠিয়েছেন, এরকম বিয়েটি ঠিক হয়ে গেছে। তখন পূর্ণমাসী দেখছে তো মহা সমস্যা হয়ে গেল, আমার যত প্ল্যান সবটা পণ্ড হয়ে যাবে, কারণ পূর্ণমাসী চাইছে যে পরকীয়া রস ভগবানকে আস্বাদন করাবে। তো কৃষ্ণ যদি সরাসরি রাধারানীর সঙ্গে বিবাহ হয় তাহলে আসল উদ্দেশ্য ওই ধরাধামা আসার যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা তো সাজানো হবে না। তখন পূর্ণমাসী একটা কায়দা করে এসেছে, বলছে কি ব্যাপার? না হ্যাঁ আমাদের রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হবে, খুব আনন্দের খবর। পূর্ণমাসী না না সাবধান, এটা করতে যাবে না, বর্তমান পরে হবে, পরে হবে, এখনই নয়, মানে এখন যে মুহূর্ত চলছে এই মুহূর্তে যদি রাধারানীর সঙ্গে কৃষ্ণ বিবাহ হয় তাহলে অবশ্যই ওদের ডিভোর্স হবে, মানে কি ওদের ছাড়াছাড়ি হয়ে গেলে, তাই ভুল এখানে করবে না। এইরকম বললেছে, তারপরে বৎসর তো ওই ব্রহ্মবিমোহন লীলা হয়েছে, এই ব্রহ্মবিমোহন লীলা যখন হয়েছে তখন পূর্ণমাসের সব ব্রজবাসীদেরকে বলেছে দেখো আমি শুনেছি এই কংস মহাকামাতুর ও প্ল্যান করছে ব্রজের যত মেয়ে আছে সব মেয়েকে নিয়ে বিয়ে করে ফেললে, তাই তোমরা এই বৎসরের মধ্যে সব মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও, কেন সেই বছর তো ব্রহ্মবিমোহন লীলা হয়েছিল। তো ব্রজবাসীদের প্রতিটি বাড়িতে বাড়িতে তাদের কৃষ্ণ যেহেতু ব্রহ্মা তাদের ছেলেদেরকে লুকিয়ে রেখেছিলেন, কৃষ্ণ বাড়িতে বাড়িতে রয়েছেন, তো পূর্ণমাসী বুদ্ধি দিয়েছে যে এই বছর সবাইকে বিয়ে দিয়ে দাও, তো সেই আর কৃষ্ণ সঙ্গে বিবাহ হবে কি? আর সেই বছর যত ব্রজবাস ব্রজের যত বালক লাগছিল তারা সব গোপীদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। সেইভাবে পূর্ণমাসী কৃষ্ণের এই পরকীয়া রস আস্বাদন করার জন্য বিয়ের জন্য সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তাকে বিয়ে করতে দেবেন। আজকে আমরা এখানে কথা শেষ করব, আজকে বিকাল ঠিক 4:30 আমি কথা শুরু করব। তো 4:30 আপনারা আসবেন, আরো বিশেষ বিশেষ লীলা কৃষ্ণের সঙ্গে রাধারণ লীলা আমরা আলোচনা করব। আর আগামীকালকেও আজকে 4টাবেলা সবাই আসবেন, 4:30 আসবেন, তাহলে 1.5 ঘন্টা অনেক লীলা আছে, কালকে আমরা বেশি সময় পাবো না, আজকে যতটা বেশি লীলা আজকে বিকালে আমরা আলোচনা করব। জয় শ্রীমতী রাধারানী কে, শ্রী রাধা মাধব কে, সমবেত ভক্তবৃন্দ কে, নিতাই গৌর প্রেমানন্দে।